الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
حضرت مسیح موعود علیہ السلام
حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام এর বিরোধিতা
হচ্ছে হয়ে রই
তো সেই সময় থেকেই শুরু হয়ে গিয়েছিল যখন জামাত যথারীতি প্রতিষ্ঠাও লাভ করেনি এবং তিনি আলাইহি সালাতু ওয়াসালাম বয়াত গ্রহণ করাও আরম্ভ করেননি। মুসলমানরাও এবং অমুসলমানরাও নিজেদের পুরো শক্তি তার বিরোধিতায় প্রয়োগ করেছে এবং এখন পর্যন্ত তারা শক্তি প্রয়োগ করছে, আর আজ বিরোধিতার ক্ষেত্রে অগ্রগামী হচ্ছে মুসলমানরা। কিন্তু আল্লাহ তাআলা তার জামাতকে ক্রমশ উন্নতি দিয়েছেন। এখন আল্লাহ তাআলার কৃপায় জামাত বিশ্বের 209টি দেশে প্রতিষ্ঠা লাভ করেছে বা প্রতিষ্ঠিত রয়েছে। বিশেষভাবে মুসলমান দেশগুলোতে, যেমনটি আমি বলেছি, যেখানে মানুষ জামাতের প্রতি বেশি মনোযোগ নিবদ্ধ করে, সেখানে নিয়মিত বা যথারীতি ষড়যন্ত্র করে জামাতের বিরোধিতা আরম্ভ হয়। কতিপয় রাজনীতিবিদ, উলামা এবং তাদের প্রভাবাধীন সরকারি কর্মকর্তাগণ, বরং যেমনটি আমি পূর্বেও বলেছি, আদালতের বিচারকগণও এই বিরোধিতার অংশে পরিণত হয় বা এই বিরোধিতায় যোগ দেয়। যেমনটি আমি বিগত কয়েকটি খুতবায় উল্লেখ করেছি, আলজেরিয়ার আহমদীদের জুলম এবং নির্যাতনের লক্ষ্যে পরিণত করা হচ্ছে। জজ সাহেবান বা বিচারকগণও একথাই বলে, সরকারের ঊর্ধ্বতন কর্তারাও একথাই বলে যে যদি তোমরা এ কথাকে অস্বীকার করো যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাতু ওয়াসসালাম এর মসীহ মাউদ হওয়ার দাবি মিথ্যা এবং তিনি মসীহ মাউদ নন, বরং নাউজুবিল্লাহ
ইসলাম মুখালিফ,
ইসলাম বিরোধী শক্তির এজেন্ট তিনি এবং ইসলাম বিরোধী শক্তির ছত্রচ্ছায়া এবং পাশ্চাত্যের ছত্রচ্ছায়ায় তিনি রয়েছেন এবং তাদের পক্ষ থেকে তাকে দণ্ডায়মান করা হয়েছে, বিশেষভাবে ইংরেজদের পক্ষ থেকে তাকে দণ্ডায়মান করা হয়েছে। তাহলে আমরা তোমাদের নির্দোষ মুক্ত করব, নতুবা জেল জরিমানার শাস্তি ভোগ করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। এরপর নির্দয়ভাবে সিদ্ধান্ত করে যারা ইমানের উপর প্রতিষ্ঠিত বা যারা একথা অস্বীকার করে তাদেরকে জেলে বন্দি করা হচ্ছে এবং অনেক মোটা অঙ্কের জরিমানা করা হচ্ছে যা পরিশোধ করা সম্ভবত এই দরিদ্র লোকদের, কারণ অধিকাংশ মানুষই দরিদ্র, তাদের হয়তো শক্তি সামর্থ্য নেই। যা হোক, এসব নিষ্পাপ এবং নির্যাতিতদের আমাদের নিজেদের দোয়ায় স্মরণ রাখা উচিত। আল্লাহ তাআলা তাদেরকে অবিচলতা দান করুন, দৃঢ়তা দান করুন এবং এই নির্যাতন এবং জুলুম থেকে তাদের রক্ষা করুন। অনুরূপভাবে পাকিস্তানের আহমদীদেরও আপনারা নিজেদের দোয়ায় স্মরণ রাখবেন। সেখানেও বর্তমানে বিশেষ করে পাঞ্জাবে তাদের নিয়মিত ষড়যন্ত্র তারা করে পরিকল্পনা করে জুলুম নির্যাতন চালাচ্ছে। মুসলমান দেশগুলো নিজেদের দেশের অভ্যন্তরে তাদের যে নৈরাজ্যের চিত্র এবং এক দেশ অপর দেশের সাথে যে পারস্পরিক সম্পর্কের যে অবস্থা, যারা বিচক্ষণ বা বুদ্ধি রাখে বা বুদ্ধিমান তাদের জন্য এই অবস্থায় একথা চিন্তা করার জন্য যথেষ্ট এবং যথেষ্ট হওয়া উচিত যে এমন পরিস্থিতিতে এমন অবস্থায় আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়ার সংশোধনের নিমিত্তে স্বীয় প্রতিশ্রুতি অনুসারে যাকে প্রেরণ করার ছিলেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে নিষ্ঠাবান প্রেমিকের আগমনের ভবিষ্যৎবাণী করেছিলেন তাকে সন্ধান করো বা করা, কেননা আল্লাহ তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত বা বর্ণিত নিদর্শনাবলীও পূর্ণতা পেয়েছে এবং পূর্ণতা পাচ্ছে যা মসীহ মওউদ আলাইহিস সালামের আবির্ভাবের সাথে সম্পর্ক রাখে এবং এটিই একমাত্র পথ যা মুসলমানদের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্যকে পুনরায় প্রতিষ্ঠা করতে পারে বা পুনর্বহাল করতে পারে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এক স্থানে বলেন যে নিশ্চিত স্মরণ রেখো, খোদার প্রতিশ্রুতি সত্য, তিনি স্বীয় প্রতিশ্রুতি অনুসারে পৃথিবীতে এক সতর্ককারী প্রেরণ করেছেন, পৃথিবীবাসী তাকে গ্রহণ করেনি, কিন্তু খোদা তাআলা অবশ্যই তাকে গ্রহণ করবেন আর প্রবল আক্রমণ সমূহ দ্বারা তার সত্যতা প্রকাশ করে দিবেন। আমি তোমাদের সত্য সত্যই বলছি, তিনি আলাইহিসসালাম বলেন, আমি তোমাদের সত্য সত্যই বলছি, আমি খোদার প্রতিশ্রুতি অনুসারে মসীহ মওউদ হিসেবে আবির্ভূত হয়েছি, চাইলে তোমরা গ্রহণ করো আর চাইলে অস্বীকার করো, কিন্তু তোমাদের অস্বীকার করায় কিছুই আসে যায় না। খোদা তাআলা যা সংকল্প করেছেন তার বাস্তবায়ন হবেই হবে। পুনরায় তিনি আলাইহিসসালাম বলেন, এটি সুস্পষ্ট বিষয়, খোদা তাআলা আমাকে মামুর এবং মসীহ মওউদ নাম দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, যারা আমার বিরোধিতা করে তারা আমার নয় বরং খোদা তাআলার বিরোধিতা করে। অতএব জামাতের বিরুদ্ধে এসব বিরোধিতা যা হচ্ছে এগুলো আল্লাহ তাআলা যা চান তার বিরুদ্ধে যারা চলে তারাই করছে, আর এভাবে তারা আল্লাহ তাআলার বিরোধিতা করছে। আর এসব বিরোধিতা না ইতিপূর্বে জামাতের কোনো ক্ষতি করতে পেরেছে আর ভবিষ্যতে ইনশা আল্লাহ তাআলা কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলার সাহায্য হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে চিরকাল ছিল এবং সর্বদা আমরা এটিই দেখেছি, শত্রু ব্যর্থ এবং লাঞ্ছিত হয়েছে এবং হচ্ছে এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ তাআলা হতে থাকবে। এরা এক স্থানে বিরোধিতা করে তো আল্লাহ তাআলা একশো জায়গায় তবলিগের নিত্য নতুন পথ উন্মুক্ত করে দেন। আলজেরিয়াতেই যারা আহমদীদের নিজেদের ধারণা অনুসারে ধ্বংস করার চেষ্টা করছে এবং পত্রপত্রিকা এবং অন্যান্য মিডিয়া এ নিয়ে আলোচনা করেছে বা চর্চা করছে, জামাত বিরোধী সংবাদ প্রচার করা হয়েছে, প্রকাশ করা হয়েছে, ছাপানো হয়েছে, বরং পত্রপত্রিকাও বিরোধিতার ক্ষেত্রে পরিপূর্ণ ভূমিকা তারা পালন করেছে, জামাতের বিরোধিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু এই কাজই জামাতের তবলিগের মাধ্যমে পরিণত হয়েছে। আলজেরিয়ার জামাত কোনো পুরনো জামাত নয়, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এই বিরোধিতার মাধ্যমে যেখানে ইমানে সুদৃঢ় করছেন সেখানে তাদের জন্য তবলিগের পথও খুলে দিচ্ছেন। সেখানকার আহমদীরা লেখেন যে আমরা দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, চিন্তিত ছিলাম যে কিভাবে আমাদের দেশে আমরা তবলিগ করব। এই হচ্ছে তাদের আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস। আল্লাহ তাআলা এই বিরোধিতার মাধ্যমে স্বয়ং তবলিগের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন যে অনেকে যদিও নেতিবাচক প্রভাব গ্রহণ করছে, আর এক্ষেত্রেও বেশিরভাগ নামধারী ওলামাদের যারা পদাঙ্ক অনুসরণ করে তারা, কিন্তু এমনও আছে এবং অনেক এমন মানুষও আছেন এবং যাদের সংখ্যা বেশ বড়, যারা জামাত এবং হযরত মসীহ মওউদ ইসলামের দাবির সাথে পরিচিত হচ্ছে এবং তারা মনে করে জামাতের বিরুদ্ধে যা কিছু করা হচ্ছে তা অন্যায় করা হচ্ছে, ভুল করা হচ্ছে। তারা নিজেদের পক্ষ থেকে জামাত সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করছে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম একথাই বলেছেন যে বিরুদ্ধবাদীরা বা বিরোধিতায় আমাদের বিরোধিতায় যে বই পুস্তক লেখা হবে বা লিটারেচার লেখা হবে তা আমাদের বিরুদ্ধে যে সমস্ত লিটারেচার লেখা হয়েছে তা মানুষকে আমাদের বই পুস্তক পড়ার প্রতি আগ্রহী করবে, এর প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করবে। অনুরূপভাবে তিনি একথা উল্লেখ করতে গিয়ে বলেন যে তার আগমনের এটি সময় ছিল আর আল্লাহ তাআলার তাকদীর অনুযায়ী তিনি এসেছেন যাতে ইসলামের নিমজ্জমান নৌকোকে তিনি ডোবার বা নিমজ্জিত হওয়ার তাতে রক্ষা করতে পারেন। তিনি বলেন, সত্য নবী রসুল এবং মুজাদ্দিদের সবচেয়ে বড় নিদর্শন এটি যে তারা নির্ধারিত সময় আসবেন এবং প্রয়োজনের সময় আবির্ভূত হবেন। তিনি বলেন ও আহমদীদের সম্বোধন করে বলেন যে মানুষ কসম করে বলুক যে এটি কি সেই সময় নয় যে আকাশ থেকে আকাশে কোনো প্রস্তুতি গ্রহণ করা হবে বা ঊর্ধ্বলোকে প্রস্তুতি গ্রহণ করা হবে, কিন্তু এটি তারাও জানে যে এই অবস্থা মুসলমানদের যে অবস্থা এটি এর দাবি করে যে কোনো একজন সংস্কারক আসুক তাদের নিজেদের কথা পত্র পত্রিকায়ও বিবৃতি আসে তারা নিজেদের বক্তৃতাতেও উল্লেখ করেন এবং এইগুলো একথার সাক্ষী যে উম্মতে মুসলিমাকে সামলানোর জন্য তাদের সঠিক পথ দেখানোর জন্য কারো আসা প্রয়োজন কিন্তু এর পাশাপাশি একথাও বলে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ছাড়া অন্য কেউ আসতে হবে যা হোক যিনি খোদা তালার পক্ষ থেকে আবির্ভূত হওয়ার দাবি করছেন তাকে এরা মানে না বরং তাকে অস্বীকার করছে এবং তার সাথে শত্রুতা করছে এই নামধারী ওলামা এবং এরা সব জায়গায় করেই যাচ্ছে যেমনটি আমি বলেছি বিশেষভাবে মুসলমান দেশগুলোতে তারা করছে কিন্তু এর বিপরীতে আমরা এটিও দেখতে পাই যে আল্লাহ তাআলা পৃথিবীতে তার বাণী পৌঁছাতে চান এবং মানুষকে তা গ্রহণ করাতে চান মানুষকে দিয়ে তা গ্রহণ করাতে চান তার তকদিরও এক্ষেত্রে কাজ করছে আর লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এই বিরোধিতা সত্ত্বেও আহমদিয়াত গ্রহণ করেন এবং এটি একথার প্রমাণ যে আল্লাহ তাআলার সাহায্য এবং সমর্থন আহমদিয়া জামাতের সাথে রয়েছে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে রয়েছে অনেক এমন আছেন যারা নিজেদের ঘটনা লিখে পাঠান যে তারা কিভাবে আহমদিয়াত গ্রহণ করেছেন আর তাদের ঘটনাগুলো পড়ে আশ্চর্য হতে হয় যে কিভাবে আল্লাহ তাআলা সদাত্মাদের জন্য ইমান আনার ব্যবস্থা করছেন আমি কতিপয় ঘটনা বর্ণনা করছি প্রথম ঘটনা যা আমি উপস্থাপন করব তা আলজেরিয়ারই যেমনটি আমি বলেছি যেখানে আজকাল চরম বিরোধিতা হচ্ছে এই লেখক বন্ধু বলেন আহমদিয়াতের সাথে পরিচিত হওয়ার অনেক পূর্বেই আমি এক রাতে স্বপ্নে দেখি আমি একটি উঁচু ছাদ বিশিষ্ট প্রশস্ত ও বড় হলে অনেক মানুষের সাথে একটি লাইনে দাঁড়িয়ে আছি যার এক মাথায় দুজন মানুষ দাঁড়িয়ে আছেন তিনি বলেন আমাদের লাইন হতে প্রত্যেকে নিজের পালা এলে সেই দু ব্যক্তির মধ্যে হতে ডান দিকে দাঁড়ানো ব্যক্তির সাথে পরম ভক্তি ও আন্তরিকতার সাথে করমর্দন করে হলের দরজার দিকে চলে যায় যেন এই লম্বা লাইন সেই দুজনের মধ্যে হতে একজনের সাথে করমর্দনের জন্যই বিশেষভাবে বানানো হয়েছে তিনি বলেন আমি দূর থেকে এই দৃশ্য দেখে বলি মানুষ দুজনের পরিবর্তে শুধু একজনের সাথে কেন এত ভক্তি ভরে করমর্দন করছে দুজনের সঙ্গেই কেন করছে না কাছাকাছি পৌঁছার পর আমি দেখতে পাই তাদের মধ্যে একজন শ্বেত শুভ্র দাড়ি একজনের আর তার গানে দাঁড়ানো ব্যক্তি মধ্যম উচ্চতা এবং গোধূম বর্ণের আর যার মাথা চুল দাড়ি কালো রঙের তিনি বলেন এরপর যখন আমার পালা আসে তখন আমি শ্বেত শুভ্র দাড়ির অধিকারী ব্যক্তির প্রতি আমার হাত বাড়িয়ে দিই কিন্তু তিনি আমাকে কালো দাড়ি ও গোধূম বর্ণের ব্যক্তির প্রতি ইঙ্গিত করে বলেন তাকে সালাম করো আর আমিও অত্যন্ত ভক্তি ভরে তার সাথে করমর্দন করি তিনি বলেন এর সাথে সাথেই আমার হৃদয় সেই ব্যক্তির ভালোবাসায় নিমজ্জিত হয় আপ্লুত হয়ে যায় তিনি আমাকে দেখে হাসেন তার সেই হাসিতে এমন এক জাদু ছিল যে আমি আজ পর্যন্ত সেই হাসি ভুলতে পারি না এরপর তিনি বলেন যখন আহমদীয় জামাতের সাথে পরিচিত হই এবং আমি এমটিএ দেখতে আরম্ভ করি তখন সেই প্রাথমিক দিনগুলোতে একদিন হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের ছবি আমাকে দেখানো হয় কিছুক্ষণ পর হুজুর বলছেন যে আমার খুতবা দেখানো হচ্ছিল আমার ছবি যখন টিভি পর্দায় ভেসে ওঠে তখন তিনি বলেন এই দুজনকে দেখে আমার স্বপ্নের কথা মনে পড়ে স্বপ্নে যে ব্যক্তিকে দেখানো হয়েছিল তার মধ্যে শ্বেতশুভ্র দাড়ির অধিকারী যে ব্যক্তি ছিল তিনি আমার সম্পর্কে বলেন যে তিনি আপনি ছিলেন আর হযরত মসীহ মওউদ ছিলেন কালো রঙের দাড়ির অধিকারী যার সঙ্গে সবাই করমর্দন করছিলেন আমি তাকে ইঙ্গিত করছিলাম তার সাথে করমর্দন করো এরপর ইন্টারনেটের মাধ্যমে আহমদীদের সঙ্গে যোগাযোগ করি বিভিন্ন প্রশ্ন করি যার উত্তর পাওয়ার পর তিনি বয়াত গ্রহণ করেন এরপর আরেক বন্ধু যার ঘটনা দেখে মনে হয় বা ঘটনা শুনে মনে হয় যে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে তাকে হযরত মসীহ মওউদের হাতে বয়াত করাতে চেয়েছেন তার কোন নেক কাজ বা সৎ কাজ আল্লাহ তাআলা পছন্দ করেছেন বলেই এমনটি করছেন এই বন্ধু মিশরের মিশর নিবাসী, তার নাম আব্দুল হাদি। তিনি বলেন, আহমদীয়তের সাথে পরিচিত হই আমি এমটিএ আল আরাবিয়ার মাধ্যমে। যে অনুষ্ঠানে দেখানো হচ্ছিল তা খুবই ভালো অনুষ্ঠান, তার পছন্দ হতো। কিন্তু তিনি বলেন যে জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠা তার নবুয়ত এবং ওহী এবং এলহাম লাভ করার বিষয়টি আমি বুঝতে পারছিলাম না। হযরত মসীহ মওউদ ইসলাম সম্পর্কে তার এই বিষয়টি সন্দেহপূর্ণ মনে হতো। তিনি বলেন যে আমি বারবার আল হেওয়ারুল মুবাশের প্রোগ্রামে ফোন করার চেষ্টা করি, কিন্তু প্রত্যেকবারই আমি ব্যর্থ হয়েছি, তাদের সঙ্গে কোনোভাবে সংযোগ হয়নি, যোগাযোগ হয়নি। এই অনুষ্ঠানে ফোন করার উদ্দেশ্য ছিল একটিমাত্র প্রশ্ন করা, তা হ্যাঁ এবং না আমি এর উত্তর চাচ্ছিলাম, ইতিবাচক বা নেতিবাচক উত্তর চাচ্ছিলাম। আর প্রশ্নটি ছিল যে আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা অন্য নবীদের মতোই নিষ্পাপ কিনা, আর তিনি কি এলহাম এবং ওহী লাভের অধিকারী কিনা, বা এলহাম এবং ওহী লাভ করার দাবি করেন কিনা। তিনি বলেন, যদি এর উত্তর আমাকে ইতিবাচক দেয়া হতো তাহলে আমি সেদিনই এই চ্যানেল আমি আমার ডিশের লাইন থেকে কেটে দিতাম, কেননা তখন আমার এই বিশ্বাসই ছিল যে মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পর ওহীর ধারা বন্ধ এবং যে ব্যক্তি ওহী লাভের দাবি করবে সে মিথ্যাবাদী। কিন্তু খোদাতালার বিশেষ কৃপায় এমনটি হয়েছে যে আমি কখনোই অনুষ্ঠানে ফোন করার ক্ষেত্রে সফল হইনি, যার ফলাফল যা দাঁড়ায় তা হল আমি নিয়মিত এমটিএ দেখতে থাকি, আর ক্রমান্বয়ে অন্যান্য বিষয়ের পাশাপাশি খতমে নবুয়তের বিষয়টিও আমার সামনে আসে। এমনকি আমার সামনে যুগ ইমাম মসিহে মাউদ এবং ইমাম মাহদী আলাইহিসসালাম হাতে বয়াত করা ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। সুতরাং আমি বয়াত ফর্ম পূরণ করে পাঠিয়ে দিই। বয়াত করার পর আমি চাচ্ছিলাম এই সংবাদ যেন অন্যদের কাছেও পৌঁছে। সুতরাং এর জন্য আমি আমার এক নিকটতম বন্ধুকে নির্বাচন করি, ঘনিষ্ঠ বন্ধুকে নির্বাচন করি, যার সম্পর্কে আমার খুবই সুধারণা ছিল যে সে আমার কথা শুনবে বা কথায় কর্ণপাত করবে। আমি তার কাছে আহমদীয়দের বাণী পৌঁছাই। সে আমার ধারণার বিপরীতে গিয়ে প্রচন্ড রাগান্বিত হয়ে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের মর্যাদা পরিপন্থী কথাবার্তা বলতে আরম্ভ করে। তিনি বলেন যে বাধ্য হয়ে আমি তাকে ছেড়ে অত্যন্ত বেদনাঘন হৃদয় নিয়ে আমি অস্থির এবং উদ্বিগ্ন চিত্তে আমি শ্লথ গতিতে নিজের বাড়িতে ফিরে আসি, এবং অভ্যাস অনুযায়ী যখন টেলিভিশন অন করি তখন এমটিএ তে সূরা আল ইমরানের এই আয়াত পাঠ করা হচ্ছিল, ফাইন কাযাবুকা ফাকাদ কুযযিবা রুসুলুম মিন ক্বাবলিকা জাউ বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুরি ওয়াল কিতাবিল মুনীর। অতএব যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করে তাহলে স্মরণ রেখো তোমার পূর্বেও রসুলদেরকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হয়েছিল, যারা সুস্পষ্ট নিদর্শন ও প্রজ্ঞাপূর্ণ পুস্তকসমূহ এবং উজ্জ্বল গ্রন্থ নিয়ে আগমন করেছিল। তিনি বলেন, এই আয়াত আমার হৃদয়ের প্রশান্তির কারণ হয়ে দাঁড়ায় এবং আমি নিশ্চিত বিশ্বাসে উপনীত হই এটি কোনো ঘটনাক্রম নয়, বরং খোদাতালার পক্ষ থেকে আমার জন্য বাণী যে রসুলদের মিথ্যা বলে প্রত্যাখ্যান করা এবং তাদের নিয়ে হাসিঠাট্টা করা ইতিপূর্বেও হয়েছে। এরপর যদি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সঙ্গে এমনটি করা হয় তাহলে এটি কোনো নতুন বিষয় নয়, কিন্তু নবীদের এরূপ অবস্থা সত্ত্বেও খোদাতালার সাহায্য এবং সমর্থনে তাদের বিজয়ী হওয়া বিশ্ববাসীর জন্য খোদাতালার অস্তিত্বের এক মহাপ্রমাণ এবং খোদাতালার মামুনদের সত্যতার এক অকাট্য প্রমাণ। তিনি বলেন, একথা চিন্তা করে আমার পূর্বের অবস্থা পাল্টে যায় এবং খোদাতালার এই নিয়ামতের উপরে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি আমাকে যুগ ইমামের হাতে বয়াত গ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং তার অস্বীকারী হওয়া থেকে রক্ষা করেছেন। দেখুন, এক সৎ আত্মাকে আল্লাহ তাআলা এভাবে রক্ষা করেছেন, কিন্তু অন্যজন তার হৃদয়ের অবস্থা যদি এমনটি ছিল না, তার প্রতি আল্লাহ তাআলার কৃপা বর্ষিত হয়নি, আর শুধুমাত্র প্রভাব পড়েনি তাই নয়, বরং দুর্ভাগ্যের কারণে সে অপরাধও করে বসেছে, অন্যায় কাজ করেছে, আর যে বয়াত করেছে তার আত্মিক প্রশান্তির জন্য আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করেছেন। শুধু প্রশান্তি দেননি, বরং তার যে কষ্ট হয়েছিল সে কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন, তার বেদনা দূর করে দিয়েছেন। এরপর আরেকজন মহিলার ঘটনা, যাকে আল্লাহ তাআলা তার সদাত্মার কারণে পুণ্যবতী হওয়ার কারণে বয়াত গ্রহণ করার তৌফিক দিয়েছেন, যে মুসলমানদের বিষয়ে যে সামগ্রিক সন্ত্রাসের যে বিশ্বাস প্রচলিত রয়েছে এ সম্পর্কে ইনি আমাদের বিষয়েও আশঙ্কাগ্রস্ত ছিলেন, কিন্তু তারপর আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেছেন। আফ্রিকা নিবাসী এক মহিলা যিনি গ্রামে বসবাস করেন, যিনি গিনির একটি বড় শহর বোকের নিকটবর্তী গ্রামে বাস করেন, হাজা হামি ফাদি হচ্ছে তার নাম। তিনি বলেন একদিন তার কাছে জামাতে আহমদিয়ার একজন মুয়াল্লিম আসেন এবং জামাতের তবলিগ করেন এবং জলসা সালানায় যোগদানের দাওয়া দেন। সেদিনগুলোতে সেখানে জলসা হচ্ছিল। তিনি বলেন পয়গাম খুব বাজ্যত খুব ভালো ছিল, উত্তম ছিল। প্রথমে আমি জলসায় যোগদানের জন্য প্রস্তুতি নেই, গাড়ি ইত্যাদিতে পেট্রোল ইত্যাদিও ভরে নেই। মহিলা সচ্ছল পরিবারের ছিলেন কিন্তু গ্রামেই বসবাস করতেন। বলেন সেদিনগুলোতে ইসলামী সংগঠনের বরাতে সন্ত্রাসের বিভিন্ন ঘটনার কারণে আমি চিন্তা করছিলাম কোথাও এই জামাত যেন আবার এমন না হয়, তাই জলসায় যাওয়ার সংকল্প আমি পরিত্যাগ করি যে জানি না সেখানে গেলে কি হবে, কিন্তু মনে মনে এই দোয়া করতে থাকি যে হে খোদা, যদি এরা সত্য হয় তাহলে তারা যেন পুনরায় আমাদের গ্রামে তবলিগের উদ্দেশ্যে আসে। খোদা তালা এমনটি করেন যে কিছুদিন পর এই মহিলা লেখেন যে বা যে লিখেছেন যে আমাদের তবলিগি টিম কোন প্রোগ্রাম ছাড়াই সেই গ্রামে পৌঁছে যান। যখন সেই মহিলা আমাদের দেখেন আনন্দে তার চোখ দিয়ে অশ্রু বইতে আরম্ভ করে। তিনি বলেন যে আল্লাহ তালা আমার দোয়া শুনেছেন এবং এভাবে পুরো পরিবার বয়াত করে আহমদীয় জামাতভুক্ত হন। অনেক মানুষের প্রতি আল্লাহ তালা প্রসন্ন হন এবং তাদেরকে আর্থিক স্বাচ্ছন্দ্যের মাধ্যমেও ইমানে উন্নতি দান করেন এবং নিজ মনোনীত ব্যক্তিকে গ্রহণ করার তৌফিক দান করেন, কিন্তু এটি কোনো শর্ত নয়। অনেকে লেখেন যে অমুক ব্যক্তি আমাকে বলে যে যদি এই দিক থেকে আমরা লাভবান হই, আমার এই কাজ যদি হয়ে যায় তাহলে আমি আহমদীয়ত গ্রহণ করব। আহমদীয়ত গ্রহণ করা না আল্লাহ তালার প্রতি কোনো অনুগ্রহ, না হযরত মসীহ মওউদ ইসলামের প্রতি কোনো অনুগ্রহ। নিজেদের ইহকাল এবং পরকাল সুন্দর করতে হয়, এজন্য আল্লাহ তালার এই বাণী শোনা, বোঝা এবং তা গ্রহণ করা একান্ত আবশ্যক এবং অপরিহার্য। যা হোক, একটি ঘটনা রয়েছে, আল্লাহ তালা অনেক সময় কারো প্রতি যদি কৃপা করতে চান তাহলে সেই শর্ত গ্রহণ করেন যা আর বহিঃপ্রকাশ ঘটিয়ে তাকে দেখিয়েও দেন। গাম্বিয়ার আমির সাহেব বলেন ন্যাবিনি জেলার একটি গ্রামে একজন মহিলা সুন্তা সাহেবা জামাতের ঘোর বিরোধী ছিলেন। যখনই তার সামনে জামাতের নাম উচ্চারণ করা হতো তিনি প্রচন্ড রাগান্বিত হতেন এবং জামাতের বিরুদ্ধে অত্যন্ত রুড়ু এবং কটু বাক্য তিনি ব্যবহার করতেন, প্রয়োগ করতেন এবং তিনি বলতেন আহমদিরা কাফের, এরা নিজেরা তো দোজখে যাবেই, অর্থাৎ আহমদিরা, কিন্তু যারা তাদের সঙ্গে যোগাযোগ রাখবে তারাও দোজখে যাবে। এই মহিলা কৃষি কাজ করতেন, তার কৃষি কাজ ছিল, কিন্তু গত দুবছর ধরে তার ফসল নষ্ট হচ্ছিল। কখনো ফসলে পোকামাকড় আক্রমণ করত, কখনো অন্যান্য জীবজন্তু এসে তার ফসল নষ্ট করত। তিনি বুঝতে পারছিলেন না যে এর কারণ কি, এর হেতু কি। তিনি বলেন আমাদের একজন আহমদি বোন তাকে বলেন যে দেখো, যখন থেকে তুমি জামাতের বিরোধিতা করছো তখন থেকে তোমার ফসল নষ্ট হচ্ছে, এজন্য তুমি জামাতের বিরোধিতা পরিত্যাগ করে জামাতভুক্ত হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি কৃপা করবেন। সুতরাং ওই মহিলা তখনই বিষয়টি বুঝতে পারেন, কেননা তিনি অনেক অভিজ্ঞতা রাখতেন। তিনি তার পরিবারের 8 জন সদস্য সহ জামাতভুক্ত হন। জামাতভুক্ত হওয়ার পর তিনি দেখেছেন যে আল্লাহ তাআলা তার প্রতি অনেক কৃপা করেছেন, শুধুমাত্র তার ফসলের উৎপাদন বেড়ে গেছে তাই নয়, বরং তার এক যুবক পুত্র যে গত কয়েক বছর ধরে যার সঙ্গে যোগাযোগ ছিল না তার সঙ্গে যোগাযোগ বহাল হয়, যিনি ইটালিতে বসবাস করছিলেন, এখন এই মহিলা সবাইকে একথা বলে বেড়াচ্ছে যে জামাতে আহমদিয়া গ্রহণ করো বা আহমদিয়া মুক্ত হয়ে যাও, কেননা এতেই তোমাদের নাজাত বা মুক্তি নিহিত। বেনিয়ার মোবাল্লেক সিলসিলা লেখেন যে এবছর বর্ষাকালে বাসিলা শহরে প্রচন্ড বৃষ্টিপাত হয়, যে কারণে মিশন হাউসের একটি দেয়াল ধসে পড়ে। পুরো রাত বৃষ্টি পড়তে থাকে, আশঙ্কা ছিল যে অন্য দেয়ালটিও ধসে না পড়ে। এবং তিনি বলেন, আমি জামাতের মিশন হাউসের ক্ষতি হচ্ছিল, তাই আমি চিন্তিত উৎকণ্ঠিত ছিলাম। আমি এই দোয়া করি এবং আমার মনে হলো বা আমার ধারণা জন্মে, এই ধারণাও আমাদের মুবাল্লিগ দিয়ে আসতে পারে যে হে আল্লাহ, এই ক্ষতি তুমি বয়াতের মাধ্যমে পূর্ণ করে দাও এবং জামাতের উন্নতিতে তুমি বরকত দান করো। তিনি বলেন, আমি দোয়া তখনও শেষ করিনি, ফোনের বেল বাজতে আরম্ভ করে। রাত ১২টা বাজছিল তখন, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং বজ্রপাত হচ্ছিল। আমি যখন ফোন রিসিভ করি, এক ব্যক্তি বলে, তার নাম ছিল মোহাম্মদ, তিনি বুচা নামে একটি গ্রাম থেকে কথা বলছিল। তিনি বলেন যে গ্রামবাসীরা বয়াত করতে চান, সেখান থেকে মিশন হাউস থেকে এই গ্রাম যে ছিল, এই গ্রামের দূরত্ব ছিল ১১০ কিলোমিটার। তিনি বলেন, যা হোক, আমি তাদের কাছে যাই সেই গ্রামে পরের দিন অথবা কিছুদিন পর। সেখানে ১৯৮ জন ব্যক্তি বয়াত করে, জামাতভুক্ত হয়ে যান এবং সব ধরনের বিরোধিতা সত্ত্বেও, সেখানে চরম বিরোধিতাও আছে তা সত্ত্বেও, তারা অবিচল রয়েছেন এবং সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছেন, ইমানের উপর প্রতিষ্ঠিত রয়েছেন। জার্মানি থেকে মোবাল্লেক সাহেব লেখেন, এক সিরিয়ান পরিবার প্রায় ১ বছর ধরে তাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল। গত বছর জার্মানির জলসায়ও তারা যোগদান করেছিলেন। জলসার পরিবেশ দেখে খুবই প্রভাবিত হন, কিন্তু তারা তখনও বয়াত করেননি। তারা, সেই সিরিয়ান পরিবার বলেন, আমরা যেহেতু ইটালির পদ বেয়ে জার্মানি এসেছিলাম, এজন্য আমাদের উকিল বলেছিলেন আপনাদের কেস অত্যন্ত দুর্বল এবং হতে পারে যে আপনাদেরকে পুনরায় ইটালি ফেরত পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং জলসার পর তিনি বলেন যে আমরা এই আশায় ছিলাম যে চিঠি এসে যাবে যে তোমরা ফিরে যাও, কিন্তু যখন আমরা ঘরে পৌঁছি তখন কোর্টের পক্ষ থেকে একটি চিঠি এসেছিল যে তারা লিখেছে যে তারা জানে যে আমরা ইটালির পথ বেয়ে জার্মানিতে এসেছি, কিন্তু এর সাথে জজের পক্ষ থেকে মন্তব্য ছিল, যেহেতু আপনারা সিরিয়ান তাই তাদেরকে জার্মানি থেকে অন্য কোথাও পাঠানোর প্রয়োজন নেই। তিনি বলেন, এই বিষয়টি আমার জন্য অত্যন্ত আশ্চর্যজনক ছিল, মুজিজা ছিল। তাৎক্ষণিকভাবে মনে হল জলসায় যোগদানের কল্যাণে এমনটি হয়েছে। আমি আমার স্ত্রীকে বললাম যে খোদাতলা আমাদেরকে জলসায় যোগদানের কল্যাণে এই নিদর্শন দেখিয়েছেন। অতএব এরপর তাদের হৃদয়ে একথা বসে যায়, জামাতের কল্যাণে যেহেতু হয়েছে তাই তারা তাৎক্ষণিকভাবে বয়াতের সিদ্ধান্ত করেন এবং জামাতভুক্ত হয়ে যান। আল্লাহ তাআলারও অবাক করার মতো রীতি রয়েছে হেদায়েত দেওয়ার জন্য। অনেকে মনে করে, যদিও অনেক ঘটনা এমন আছে, আমি আপনাদের বলেছি যে আফ্রিকাতে তবলিগ করা কোনো সহজ কাজ নয়, অনেক কঠিন কাজ, কিন্তু মানুষ মনে করে যে এরা অশিক্ষিত, দরিদ্র, তাই সহজেই তারা আহমদিয়াত গ্রহণ করবে, কিন্তু এটি একেবারেই ভুল কথা। অশিক্ষিতদের যে নামধারী ওলামা রয়েছে বা অশিক্ষিতদের যে নামধারী ওলামারা রয়েছে বা আলেম ওলামা রয়েছে, তারা নিজেদের রুটি রুজি এবং ব্যক্তিগত মর্যাদা প্রতিষ্ঠার জন্য, স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রতিষ্ঠার জন্য আশ্চর্য ধরনের রসম রওয়াজ এবং বেদাতে লিপ্ত করে রেখেছে এবং সেসব ওলামার পদাঙ্ক অনুসরণ কারীরা তাদের থেকে পৃথক হতে চায় না এবং এদের কারণেই জামাতের বিরোধিতাও হয়। আমি যে দুটি ঘটনা বললাম যে সেখানে আফ্রিকাতে মুখালেফাতকারীও রয়েছে বা বিরোধিতাকারীও রয়েছে, যা হোক, সেখানেও আহমদিয়াত গ্রহণ করা কোনো সহজ কাজ নয়, কিন্তু আল্লাহ তাআলা এরপরও মানুষকে পথ নির্দেশনা লাভের আয়োজন করেন, ব্যবস্থা করেন এবং আমাদের মোবাল্লেগ এবং মোয়াল্লেমদের জন্য যে কিভাবে তাদের তবলিগ করতে হবে এই পথ খুলে দেন। আইভরি কোস্টের মোবাল্লেগ বলেন, একটি ঘটনার উল্লেখ করতে গিয়ে, যে সান পেদ্রো অঞ্চলের স্থানীয় মোয়াল্লেম একটি গ্রামে তবলিগের উদ্দেশ্যে গমন করেন, যার ফলে সেই গ্রামের ইমাম সহ ১৫ জন ব্যক্তি আহমদিয়াত গ্রহণ করেন। পরবর্তীতে ইমাম ন্যাশনাল জালসা সালানা আইভরি কোস্টে যোগদান করেন, যাতে জামাতের সদস্যদের নিকট থেকে দেখার সুযোগ ঘটে। জলসা দেখে অত্যন্ত আনন্দিত হন, মসজিদের জন্য নিজের একটি প্লট বা একটুকরো জমিও জামাতকে দান করেন। কিন্তু এরা শহরের এক বড় ইমামের অধীনস্থ ছিল সবাই। গ্রামে প্রথমে জুমার নামাজ পড়া হতো না, যদিও সেখানে ইমাম ছিল, এবং এর কারণ যা বলা হতো তা হল শহর থেকে বড় ইমামকে ডেকে কোনো গরু বা ছাগল জবাই করে তার দাওয়াত করা হবে, তারপর সেখানে জুমা পড়া যেতে পারে, নতুবা জুমা পড়া যেতে পারে না, অনুমতি নেই। এই ছিল তাদের আশ্চর্যজনক বিদাত যা তারা প্রচলন করে রেখেছে। এবং বড় মৌলভী সাহেব যখন তিনি সুযোগ পেতেন অন্যান্য জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে দাওয়াত খাওয়ার পর সময় পেত, তখন তিনি সেই গ্রামে গিয়ে দাওয়াত খেতেন এবং জুমা পড়াতেন। এবং এ কারণে একটি যে মৌলিক যে আবশ্যক দায়িত্ব জুমা পড়া একজন মোমেনের জন্য, সেই আবশ্যক দায়িত্ব থেকে তাদের বঞ্চিত করা হচ্ছিল। হাদিসে তো আসে যে ব্যক্তি লাগাতার তিন জুমা পরিত্যাগ করে তার হৃদয়ে দাগ পড়ে যায়। যা হোক, এই মৌলভী সাহেবদের নিজস্ব শরীয়ত ছিল। ইমামকে যখন একথা বলা হয়, সেই ছোট গ্রামের মৌলভী সাহেবকে যখন বলা হয় জুমার নামাজ পড়ার জন্য এই ধরনের বিষয়ের আবশ্যকতা নেই, তাই তিনি গ্রামে গিয়ে লোকদের বুঝানোর চেষ্টা করেন যে আমরা জুমার নামাজ পড়তে পারি এবং এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। আবশ্যক নয় যে বড় মৌলভীকে দাওয়াত করলেই জুমার নামাজ পড়া যাবে। তখন গ্রামের লোকেরা, অন্যান্য যারা মানুষ ছিল যারা তখন আহমদী হয়নি, তারা বিরোধিতা করে এবং ইমামকে নিজেদের মসজিদে জুমা পড়ানোর অনুমতি দেয়নি। তখন ইমাম সাহেব একটি সাময়িক ছাপরা বানিয়ে কয়েকজন আহমদীকে নিয়ে জুমার নামাজ পড়েন। তখন এই অনিষ্টকারীরা বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা সেই ছাপটা ভেঙে দেয়। তিনি বলেন যে এরপর আমি এবং স্থানীয় মোয়াল্লেম আর কয়েকজন আহমদী সদস্যকে সাথে নিয়ে গ্রাম্য প্রধান বা গ্রামের চিফের কাছে যাই এবং পুরো ঘটনা তার সামনে খুলে বলি। সেই চিফ সিদ্ধান্ত দেন, মসজিদের যারা কর্মকর্তা তারা যেহেতু আপনাদের মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না, তাই আপনারা অন্য কোথাও গিয়ে নামাজ পড়ুন। যখন দু জায়গায় নামাজ হবে তখন মানুষ নিজেরাই সিদ্ধান্ত নিবে যে কোন জায়গায় গিয়ে তারা নামাজ পড়বে, কোথায় গিয়ে নামাজ পড়বে। যাও, তিনি বলেন যে আল্লাহ তাআলার ফজলে সেই গ্রামে আহমদীয়তের কল্যাণে এখন নিয়মিত জুমার নামাজ পড়া হচ্ছে এবং বিরোধিতা সত্ত্বেও জামাতের সদস্যরা অত্যন্ত অবিচলতার সাথে নিজেদের ইমানের উপর প্রতিষ্ঠিত এবং জুমার নামাজ নিয়মিত পড়ছেন। স্বপ্নের মাধ্যমে মানুষকে, বন্ধুদেরকে আল্লাহ তাআলা পথ নির্দেশনা দিয়ে থাকেন। বিশ্বের সব জায়গায় আল্লাহ তাআলা এরূপ পথ নির্দেশনা দিয়ে থাকেন। ভারতের মোবাল্লেগ ইনচার্জ লেখেন, কেন্নোর কেরালার একজন নবাগত আহমদী ছিলেন যার আহমদিয়াত গ্রহণের ঘটনা। তিনি অর্থাৎ সেই নবাগত আহমদী বয়াত গ্রহণ করার পূর্বে অনেক অস্থির থাকতেন। এতে কেউ তাকে বলেন যে আপনার অস্থিরতা দূর করার মাধ্যম হচ্ছে অধিক হারে দরুদ শরীফ পাঠ করা, আপনি অনেক বেশি দরুদ শরীফ পাঠ করেন। সুতরাং এই বন্ধু দরুদ শরীফ পড়তে আরম্ভ করেন। একদিন তিনি স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক বা সমাধি দেখেন এবং একটি খালি কবরও দেখতে পান। সেখানে এক ব্যক্তি আসেন এবং তিনি বলেন যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। যখন তিনি আহমদী মৌলভীকে এই স্বপ্ন শুনান, তিনি বলেন যে এটি অত্যন্ত আশীষপূর্ণ স্বপ্ন, আপনি এক উন্নত মর্যাদায় অধিষ্ঠিত হতে যাচ্ছেন। এই স্বপ্নের কয়েকদিন পর এক সফরকালে কোন আহমদীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেই আহমদী বন্ধু তাকে বলেন যে আপনি কেন্নোর শহরে যে নূর মসজিদ আছে সেখানে আপনি যান। তারপর তিনি জামাতের নূর মসজিদে একদিন যান এবং জুমার নামাজ পড়েন। সেখানে জামাতের সঙ্গে তার পরিচয় হয় এবং নিয়মিত জামাতের বই পুস্তক পড়ার পর তিনি বয়াত করে জামাতভুক্ত হন। তিনি বলেন, এভাবে আমার সামনে বিষয়টি সুস্পষ্ট হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অচিরেই সাক্ষাতের অর্থ হচ্ছে আহমদীয় জামাতভুক্ত হওয়া বা আহমদীয় জামাতে যোগদান করা। এরপর বেনিনের মোবাল্লেক বলেন যে আমাদের মোল্লেম আহমদী হামদি জিব্রিল সাহেব একটি স্থানীয় রেডিওতে তবলিগি প্রোগ্রাম করতেন। একদিন তার অনুষ্ঠানে একজন মহিলা ফোন করেন, তিনি বলেন যে আমার জন্য এটি আশ্চর্যের বিষয় যে মসির দ্বিতীয় আবির্ভাব হয়ে গেছে আর আমরা জানি না। আমি মুসলমান এবং আমার পুরো পরিবার হচ্ছে খ্রিস্টান এবং তারা আমাকে এক্ষেত্রে সে নির্বাক করে দেয় যে মুসলমানরা নিজেরাই বলে যে তাদের হেদায়েতের জন্য মসি পুনরায় আবির্ভূত হবেন এবং তখন তারা হেদায়েত পাবেন। তিনি বলেন আপনি আমাদের গ্রামে আসুন এবং আমার পরিবার লোকদের তবলিগ করুন। সুতরাং সেই গ্রামে কয়েকটি তবলিগি অধিবেশন করার পর সেই গ্রামের 227 জন মানুষ বায়াত গ্রহণ করে আহমদীয় জামাত গ্রহণ করেন, যেখানে মৌলবীদের শক্তি খাটে। সেখানে তারা ভয় দেখিয়ে হুমকি ধামকি দিয়ে মানুষকে আহমদীয় থেকে দূর করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলা এসব মৌলবীদের এই অপকর্মের কারণে মানুষকে আহমদীয়াত গ্রহণ করার তৌফিকও দিচ্ছেন। অনেক এমন ঘটনা রয়েছে, একটি ঘটনার উল্লেখ করছি। জাম্বিয়ার উত্তর প্রদেশের একটি শহর যার নাম পোরোকোসো, এ সম্পর্কে সেখানকার মোবাল্লেগ লিখেন যে গত বছর এখানে জামাত প্রতিষ্ঠা লাভ করে। সেখানে মৌলবীরা একটি মিটিং ডাকে, অধিবেশন ডাকে। অনেক পুরনো মুসলমান সেখানে বসবাস করেন, বিভিন্ন লোকদের সেখানে ডাক আমন্ত্রণ জানায়। মোহাম্মদ সাঈদ সাহেব একজন ছিলেন সেখানে, যার আমাদের জামাতের সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু তিনি আহমদী হননি। মিটিং চলাকালীন সময়ে মৌলবী বলতে থাকে যে আমরা কাদিয়ানীদের কোনোভাবেই উন্নতি করতে দেখতে পারি না, এজন্য আমরা সিদ্ধান্ত করেছি যেখানেই এরা যাবে আমরা তাদের পিছু ধাওয়া করব এবং তাদের ভয় দেখাব এবং ধমক দিব। যদি মানুষ জামাত থেকে পিছু সরে না যায় তাহলে আমাদেরকে যদি তাদের প্রাণেও মারতে হয় তাহলেও আমরা কুণ্ঠাবোধ করব না। এই মৌলবীরা সাঈদ সাহেবকে বলে যে আপনিও আহমদীদের সঙ্গে কোনরূপ সম্পর্ক রাখবেন না, কেননা তারা জানতো তার যোগাযোগ আছে। তুমি জামাতে আহমদীর সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন না করো তাহলে আমরা তোমার সাথে যে কোনো ব্যবহার করতে পারি। ফলাফল কি দাঁড়িয়েছে? মোহাম্মদ সাঈদ সাহেব মৌলবীদের এই মিটিং এর পর তার পুরো পরিবার সহ আহমদিয়া জামাত ভুক্ত হন। তিনি বলেন যে ঠিক আছে, তোমরা আমাকে হুমকি দামকে যা ইচ্ছা দাও আমি বয়াত করছি। এছাড়াও এই মিটিং এর পর শহরের প্রায় 25 জন ব্যক্তি জামাত ভুক্ত হন বা জামাতে যোগদান করেন। ভয় দেখানোর ফলাফল যা দাঁড়িয়েছে তা হচ্ছে তাদের সামনে সত্য সুস্পষ্ট হয়ে গেছে। আরো অধিক মানুষ, পূর্বে যারা আহমদী ছিলেন তাদের সংখ্যা আরো বেড়ে গেছে, জামাতের কোলে তারা আশ্রয় নিয়েছে। এই অবস্থায় আজ আলজেরিয়াতে হচ্ছে, যেমনটি আমি বলেছি, আহমদীদের সংখ্যা বাড়ছে, আহমদীয়দের পরিচিতি বৃদ্ধি পাচ্ছে। আর সেখানকার স্থানীয় লোকদের ধারণা যে ব্যাপক সংখ্যায় মানুষ এখানেও একসময় বয়াত গ্রহণ করবেন বা আহমদিয়াত ভুক্ত হবেন ইনশাআল্লাহ। এরপর আরেকটি ঘটনা উল্লেখ করতে গিয়ে আমির সাহেব তানজানিয়া লেখেন, ন্যাঙ্গামারাতে দীর্ঘদিন ধরে আমাদের জামাত প্রতিষ্ঠিত ছিল, সেখানে শুধুমাত্র একটি দুটি আহমদি পরিবার ছিল। এবছর অর্থাৎ 2016 সনে স্থানীয় জামাতের সদস্যদের সহযোগিতায় সেখানে যথারীতি তবলিগি অধিবেশন করা হয়, যাতে উপস্থিত লোকদের খেলাফতের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করা হয়, বলা হয়। সুতরাং মানুষের মাঝে খলিফা বক্তব্য দেখার আগ্রহ জন্মে। আহমদীদের কাছে যে ডিশ ছিল তাদেরকে অনুরোধ করা হয় যে আপনারা এই টিভিতে বা চ্যানেলে এমটিএ লাগান। তারা এমটিএ চ্যানেল লাগায় এবং মানুষ টেলিভিশনে খলিফাতুল মসীহকে দেখার সুযোগ পায়। এভাবে জামাতের জন্য তবলিগের নতুন পথ উন্মুক্ত হয়। তিনি বলেন যে এবছর সেই বছর যে বছরের উল্লেখ করা হচ্ছে, 2016 সনে আমাদের একটি প্রতিনিধি দল পরের মাসে পুনরায় তবলিগের উদ্দেশ্যে সেই গ্রামে যায়। তখন এক মৌলবী অনুষ্ঠানের সময় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে এবং আমাদের মনে হলো যে এই অনুষ্ঠান সফল হবে না, কিন্তু খোদাতলা এভাবে সাহায্য করেছেন যে তবলিগী অনুষ্ঠান এবং প্রশ্নোত্তর অধিবেশনের পর স্থানীয় লোকদের মধ্যে হতে যারা তখনও বয়াত করেননি তারা সেই মৌলবীকে বলতে আরম্ভ করেন, যদি আহমদীয় জামাত কাফের হয় তাহলে আমরাও আহমদী, তুমি এই গ্রাম থেকে বেরিয়ে যাও, আহমদীরা এখান থেকে বের হবে না। সুতরাং এই মৌলবীর বিরোধিতার কারণে মানুষের জামাতের প্রতি অনেক বেশি আগ্রহ সৃষ্টি হয় এবং সব মিলিয়ে 38 জন ব্যক্তি আহমদিয়াত গ্রহণ করার সৌভাগ্য লাভ করেন। এবং নতুন বয়াতকারীদের মধ্যে হতে একজন নিজের একটি একটুকরো জমিও জামাতের জামাতকে দেন মসজিদের জন্য, এবং একজন নবাগত আহমদী বলেন, যেহেতু আমার ঘর অনেক বড় এবং অন্যান্য আহমদী বন্ধুরা আমার ঘরের নিকটে বাস করেন, তাই যতদিন মসজিদ নির্মিত না হয় ততক্ষণ আমার বাড়িতেই আপনারা বাজামাত নামাজ পড়ুন। সুতরাং প্রতিদিন সেখানে জামাতের বন্ধুরা সমবেত হয়ে নামাজ পড়েন। এ ধরনের অনেক ঘটনা রয়েছে যেখানে মুখালেফাতের কারণে, বিরোধিতার কারণে আহমদিয়ার থেকে দূরে সরানোর চেষ্টা করা হয়েছে, অথবা লোভ লালসা দেখিয়ে আহমদিয়া থেকে দূরে সরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এটি আল্লাহ তাআলার কাজ। যেমনটি পূর্বেই হযরত মসীহ মাউদ ইসলাম বলেছেন যে প্রতিদিন জামাত উন্নতি করছে, অনেক জায়গায় মানুষ নিজের আগ্রহে জামাতের পরিচিতি লাভ করে এবং জামাতের কাছে আসে, এবং আমরা এগুলো দেখে হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম এর এই কথাও পূর্ণ হতে দেখি। তিনি বলেন, স্মরণ রেখো, আল্লাহ তাআলা সবকিছু স্বয়ং করে থাকেন, নিজেই করে থাকেন। পুনরায় তিনি আসেন বলেন, শীতল বায়ু বইতে আরম্ভ করেছে, খোদা তালার কাজ ধীরে ধীরে হয়ে থাকে এবং হবে এবং অবশ্যই হবে এবং আস্তে আস্তে হয় এবং হতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। মুসলমানদের হযরত মসীহ মাউদ আলাইহিসসালামের বিরোধিতা করার পরিবর্তে এ কথার প্রতি, এ বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া উচিত যে তিনি বলেন, তাদের উদ্দেশ্য করে বলেন, যদি আমাদের কাছে, স্মরণ রেখো, আমাদের কাছে কোন দলিল প্রমাণ না থাকত, তাহলে যুগের অবস্থার প্রতি দৃষ্টিপাত করে মুসলমানদের জন্য আবশ্যক ছিল তারা উম্মাদের ন্যায় ঘুরে বেড়াত এবং সন্ধান করত মসীহ এখনো কেন আসলেন না, কেননা মসীহ এখন পর্যন্ত কেন ক্রুশীয় মতবাদ ধ্বংস করার জন্য এলেন না। এখন তার বিরোধিতা করার পরিবর্তে তাদের সন্ধান করা উচিত ছিল। যুগ এ বিষয়ের দাবি করছিল যে তোমরা সন্ধান করো। তিনি বলেন, যদি মোল্লাদের মানব জাতির কল্যাণ এবং হিত দৃষ্টিপথে থাকতো তাহলে তারা কখনোই এমনটি করত না যেমনটি তারা আমার সঙ্গে করছে। তাদের চিন্তা করা উচিত ছিল যে তারা আমাদের বিরুদ্ধে ফতোয়া লিখে কি করেছে, কি করতে পেরেছে। খোদা তাআলা যাকে হয়ে যাওয়ার নির্দেশ দেয় যে হয়ে যাও, তাকে কে বলতে পারে যে হয়ো না। তিনি বলেন, এরা যারা আমাদের বিরুদ্ধবাদী এরাও আমাদের চাকর ভৃত্য, বিরুদ্ধবাদীরাও আমাদের ভৃত্য, কোনো না কোনো ভাবে তারা আমাদের কথা প্রাচ্য এবং পাশ্চাত্য পর্যন্ত পৌঁছে দেয়। আমি যে কত ঘটনা বললাম, আলজেরিয়ার মানুষ এবং পাকিস্তানের লোকেরাও একথাই বলে যে বিরোধিতার কারণে আহমদীয়তের পরিচিতি আরো বৃদ্ধি পাচ্ছে, অতএব আমাদের বিরোধিতার ফলে কোনো চিন্তা নেই, তা আলজেরিয়াতে হোক বা পাকিস্তানে হোক না কেন, অথবা অন্য যে কোনো মুসলমান দেশই হোক না কেন, আমাদের তবলিগ এসব বিরুদ্ধবাদীদের মাধ্যমে পূর্বের তুলনায় আরো বৃদ্ধি পাচ্ছে এবং জামাতের পরিচিতি ছড়িয়ে পড়ছে। বিরুদ্ধবাদী ওলামা যারা হযরত মসীহ মাউদ আলাইহিসসালামের বিরোধিতা করে, তাদের হযরত মসীহ মাউদ আলাইহিসসালামের এই কথার প্রতি পরিধান করা উচিত। তিনি আলাইহিসসালাম বলেন, স্মরণ রেখো, যদি আমাকে গ্রহণ না করো তাহলে তোমরা কখনোই সমাগত মাউদ বা প্রতিষ্ঠিত মহাপুরুষকে পাবে না। পুনরায় বলেন, আমার উপদেশ হল তাকওয়াকে হাত ছাড়া করো না, আর খোদাভীতির সাথে এসব বিষয়ের প্রতি মনোযোগ নিবদ্ধ করো এবং নিবৃতে চিন্তা করো, আর অবশেষে আল্লাহর কাছে দোয়া করো, কেননা তিনি দোয়া শুনেন। যদি সৎ সংকল্প নিয়ে দোয়া করতে থাকো তাহলে তিনি দোয়া শুনবেন আর পথ প্রদর্শন করবেন। অতএব আল্লাহ তাআলা করুন এরা যেন এতটা যোগ্য হয় যে আল্লাহ তাআলার কাছ থেকে পথ নির্দেশনা লাভ করে, আর আল্লাহ তাআলা তাদের বক্ষ উন্মুক্ত করে দিন। নামাজের পর আমি একটি গায়েবানা জানাজা পড়াব যা মুকাররম হাজি লুস ফরেন হ্যানসন সাহেবের, যিনি একজন ডেনিশ আহমদী ছিলেন, গত পরশু তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 28 জুন 1929 সনে কোপেনহেগেনে জন্মগ্রহণ করেন। ধর্মের দিক থেকে লুথান চার্চের সঙ্গে সম্পর্ক রাখতেন। ডেনমার্কের একজন প্রসিদ্ধ দার্শনিক এবং সংস্কারক লুইক উইক দ্বারা তিনি প্রভাবিত ছিলেন। এবং তিনি কৃষক পরিবারের সদস্য ছিলেন। হ্যানসন সাহেব 1951 সনে টেকনিক্যাল ইউনিভার্সিটি ডেনমার্ক থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এমএসসি করেন। এরপর চাকরির উদ্দেশ্যে মালয়েশিয়া গমন করেন। 26 জানুয়ারি 1956 সনে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার মূল কারণ ছিল, প্রধান কারণ ছিল একজন মুসলমান মহিলাকে বিয়ে করা, কিন্তু এরপর তিনি স্বয়ং ইসলাম সম্পর্কে অনেক পড়াশোনা করেন, গভীর অধ্যয়ন করেন। এরপর মন প্রাণ দিয়ে ইসলামী শিক্ষামালার উপর আমল করার বা অনুশীলন করার চেষ্টা করেন বা অনুশীলন করতে শুরু করেন। 1964 সনে প্রথম তিনি হজ করার তৌফিক লাভ করেন এবং সেখানে তিনি নামাজে খোদা তালার সমীপে এই দোয়া করেন, হজ পালন করার ক্ষেত্রে যে দুর্বলতা এবং ঘাটতি রয়ে গেছে খোদা তুমি তা ক্ষমা করো, আর আমি যখন আধ্যাত্মিকভাবে উন্নতি করব তখন পুনরায় আমাকে আরেকবার হজ করার তৌফিক দিও। সুতরাং আল্লাহ তালা তার এই দোয়া এভাবে পূর্ণ করেন যে তাকে আহমদীয় জামাত গ্রহণ করার তৌফিক দেন, এবং আহমদীয়াত গ্রহণ করার পর আরেকবার তিনি হজ করেন এবং অগণিত বার তিনি ওমরা পালন করেন। 1965 সনে জামাতের সঙ্গে তার যোগাযোগ হয়। হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব রাদিয়াল্লাহু আনহু 1968 সনে যখন ওয়াকফে আরজির উদ্দেশ্যে ডেনমার্ক গমন করেন তখন এই ভদ্রলোক চৌধুরী সাহেবের সঙ্গে থাকেন। তখন তিনি বয়াত করেননি ঠিকই, কিন্তু আহমদীয় জামাত দ্বারা তিনি প্রভাবিত হচ্ছিলেন, আহমদীয়তের তালিম শিক্ষায় তিনি প্রভাবিত হচ্ছিলেন। তার মনমস্তিষ্কে অনেক প্রশ্ন ছিল। 1969 সনে তিনি পাকিস্তান সফর করেন এবং হযরত চৌধুরী সাহেবের বাড়িতে অবস্থান করেন, এবং সফরকালে তিনি রাবোয়া যান, হযরত খলিফাতুল মসীহ সালেস রাহিমাহুল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য লাভ করেন। তখন পর্যন্ত তিনি আহমদীয়াত খুব গভীরভাবে অধ্যয়ন করেছিলেন, কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে পারছিলেন না বা সান্ত্বনা পাচ্ছিলেন না। হুজুর রাহিমাহুল্লাহর সঙ্গে সাক্ষাৎকালীন সময় তিনি কয়েকটি প্রশ্ন করেন তিনি তাকে, এবং এ কারণে তিনি বলেন সেখানে আহমদীয়তের সত্যতা আমার সামনে সুস্পষ্ট এবং প্রাঞ্জল হয়ে যায়। ফিরে এসে 7 এপ্রিল 1969 সনে হযরত খলিফাতুল মসীহ সালেস রাহিমাহুল্লাহর খেদমতে তিনি বয়াতের চিঠি প্রেরণ করেন এবং আহমদীয়া জামাত ভুক্ত হন।
1974-1988
কাদিয়ান যাওয়ারও তিনি সৌভাগ্য লাভ করেন এবং সেখানে তিনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সমাধিতে দাঁড়িয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৌঁছানোর সৌভাগ্য লাভ করেন। 1974-88 পর্যন্ত তিনি ন্যাশনাল সেক্রেটারি মাল ডেনমার্কের পদে অধিষ্ঠিত থেকে জামাতের সেবা করার সুযোগ পান এবং এই ব্যবস্থাপনাকে সুসংগঠিত করেন। 1985 সনে হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা তাকে জামাতে আহমদীয়া ডেনমার্কের আমির নিযুক্ত করেন। এর পূর্বে তিনি 27 এপ্রিল 1983 সনে নায়েব আমির নিযুক্ত হয়েছিলেন। হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব তার সম্পর্কে ফারিন হ্যানসন সাহেব সম্পর্কে বলেন যে তার স্ত্রী মালয়েশিয়ান মুসলমান ছিলেন, স্বামী স্ত্রী শুধুমাত্র নামে মুসলমান ছিলেন না বরং নিষ্ঠাবান এবং নিয়মিত নামাজ রোজা তারা করতেন। চৌধুরী সাহেব বলেন আমি খুব কমই অধিকাংশ পাশ্চাত্যের মুসলমানকে এভাবে ইসলামী শিক্ষার উপর আমল করতে দেখেছি। কোরআন শরীফের যে ট্রান্সলেশন বা অনুবাদ করার সৌভাগ্য তিনি পেয়েছেন। 1989 সনে ডেনিশ ভাষায় অনুদিত কোরআন শরীফের যে পরিমার্জনকৃত এডিশন বা সংস্করণ যা কম্পিউটার কম্পোজ করা হয়েছিল তা ছাপা হয়। এতে সায়ান হ্যানসন সাহেব মূল্যবান খেদমত করার সৌভাগ্য পেয়েছেন। মেডিসিন সাহেবের সাথে মিলে তিনি জামাতের অনেক সেবা করেছেন বা মেডিসিন সাহেবকে তিনি অনেক সাহায্য করেছেন। সর্বদা অর্থাৎ 1986 থেকে আরম্ভ করে যতদিন পর্যন্ত তার স্বাস্থ্য ছিল, গত 2 বছর পর্যন্ত সম্ভবত প্রতি বছর এখানে তিনি জলসায় ইউকেতে আসতেন, এবং হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহর যুগে যে আন্তর্জাতিক সুরা হতো তাতে তিনি হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ তাআলাকে সহযোগিতা করারও সম্মান তিনি অর্জন করেছিলেন। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে যে যৌথ পত্রিকা বের হয় অ্যাক্টিভ ইসলাম নামে, এই পত্রিকা তিনি সম্পাদক ছিলেন। 1981 সনে প্রথমে ডেনমার্কে জেইমি আলা নির্বাচন করা হয় আর তখন সায়ান হাসান সাহেব জেইম নিযুক্ত হন এবং 1986 সন পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকেন। সায়ান হাসান সাহেবের স্ত্রী আহমদী ছিলেন না বরং জামাতের অনেক বেশি বিরোধী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার প্রতি সহানুভূতি এবং স্নেহসুলভ ব্যবহার তিনি রেখেছেন, কিন্তু জামাতের সেবার ক্ষেত্রেও তিনি কোন ঘাটতি হতে দেননি বা দুর্বলতা দেখাননি। নিয়মিত চাঁদা দিতেন, আর্থিক কোরবানিতে অগ্রগামী ছিলেন। তার কাছে যদি কোন অর্থ বেঁচে যেত তাহলে তিনি একটি অ্যাকাউন্টে তা জমা করতেন। যখন তিনি অবসর গ্রহণ করে ডেনমার্ক থেকে চলে যাচ্ছিলেন, তার গাড়িও জামাতের মিশনকে দিয়ে দেন। তার আর্থিক কোরবানি সম্পর্কে হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা একটি চিঠিতে লিখেছিলেন যে সায়ান হাসান সাহেবের কোরবানি প্রশংসার যোগ্য। ইনি মাশাআল্লাহ শুরু থেকেই নিষ্ঠা এবং আত্মদান বা নিঃস্বার্থপরতার বৈশিষ্ট্য সজ্জিত। আর্থিক কোরবানির দৃষ্টিকোণ থেকে তিনি আদর্শ স্থানীয়, কখনো তাকে স্মরণ করানোর প্রয়োজন পড়েনি। এরপরে লেখেন, খোদা করুন জামাতের অন্যান্য সদস্যরাও যেন তার মতো হয়ে যায়, তাহলে সিটির মালের কাজ শুধুমাত্র রেকর্ড রাখাতেই সীমাবদ্ধ থাকবে। স্মরণ করানোর তাকে আর সময় ব্যয় করতে হবে না, আর খোদা করুন যেন এমনটি হয়। এখন নামাজের পর আমি তার গায়েবানা জানাজা পড়াবো। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং তার স্ত্রী এবং সন্তানদেরকেও আহমদিয়াত গ্রহণ করার এবং আহমদিয়াতের শিক্ষার উপর আমল করার তৌফিক দান করুন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ